বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৯:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে একটি নৌ ট্রানজিট চুক্তি পাকাপাকি করার জন্য বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক স্থির হয়েছে।
জহুরুল আলমের রিপোর্ট।
পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তাকে হত্যার সাথে জড়িত এক সন্দেহভাজন মিরপুর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন।
কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
অ্যালুমিনিয়াম আর ইস্পাত আমদানির উপর আমেরিকার শুল্ক বসানোয় উদ্বিগ্ন ভারত।
এছাড়াও রয়েছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন, আজকের আলোচ্য বিষয় ফেসবুক নিয়ে প্রশ্ন ও বিতর্ক। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রক আজ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ত্রাবে বাহ্যত পণবন্দী করার জন্য একটি সুপার মার্কেটে একজন বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হবার পর পুলিশ ওই বন্দুকধারীকে হত্যা করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন বলেছেন, সাক্ষ্য প্রমাণে মনে হয় যে বন্দুকধারীটির কর্মকাণ্ড সন্ত্রাসবাদ বলে অভিহিত হতে পারে। জাতীয় পুলিশ ইউনিয়নের একজন কর্মকর্তা বলছেন যে ওই সুপার মার্কেটে অভিযান চালানোর সময় পুলিশ ওই আক্রমণকারীকে হত্যা করে। প্যারিসের অভিশংসন দপ্তর বলেছে যে সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ এই তদন্তের ভার গ্রহণ করেছে, তবে কেন সে প্রশ্নের কোনো ব্যাখ্যা তিনি দেননি। ২০১৫ সাল থেকে ইসলামিক স্টেট উগ্রবাদীরা উপর্যুপরি আঘাত হানায় ফ্রান্সে উচ্চ সতর্কীকরণ বহাল রয়েছে। ওইসব উগ্রবাদী হামলায় সেখানে ২০০রও বেশি লোক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস ঘোষণা করেছে সেই সব দেশের নাম যারা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্ক থেকে অস্থায়ীভাবে মুক্ত থাকবে। এ মাসের গোড়ার দিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাতের উপর ২৫% এবং আমদানিকৃত অ্যালুমিনিয়ামের উপর ১০% শুল্ক আরোপ করবে। যেসব দেশ এই শুল্ক থেকে মুক্ত থাকবে তারা হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ক্যানাডা, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসমূহ। হোয়াইট হাউস বলেছে যে তারা এই শুল্ক ছাড় পাওয়া দেশগুলোর সঙ্গে কথাবার্তা বলে যাচ্ছে এবং সেখান থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর নিবিড় নজর রাখছে। সেই সব দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেসিডেন্ট পয়লা মের মধ্যেই সিদ্ধান্ত নেবেন যে এই ব্যাপারে তাদের রিয়াদ অব্যাহত থাকবে কি না। ইইউ তাদের সদস্য রাষ্ট্রের সঙ্গে এই সম্পর্কে আলোচনা করবে। ইউরোপীয় কমিশনার পিয়েরে মস্কোভিচি আজ বলেছেন যে ইইউকে শুল্কমুক্ত রাখার ট্রাম্পের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছেন। তিনি অবশ্য বললেন যে এই সিদ্ধান্ত অগ্রগতির সহায়ক, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। ইস্পাত আর অ্যালুমিনিয়াম আমদানির ওপর আমেরিকা শুল্ক বসানোয় দুশ্চিন্তায় ভারত। ক্যানাডা আর মেক্সিকোর মতো ভারতকেও শুল্কমুক্ত রাখতে আমেরিকার সঙ্গে বৈঠকে বসতে চায় ভারত। বিস্তারিত জানাচ্ছেন গৌতম গুপ্ত।
বছরে ৬০০ মিলিয়ন ডলার মূল্যের ইস্পাত আমেরিকায় রপ্তানি করে থাকে ভারত। অ্যালুমিনিয়ামও রপ্তানি হয়। দুটি সামগ্রীর ওপরই সম্প্রতি আমদানি শুল্ক বসিয়ে দিয়েছে আমেরিকায়। ইস্পাতে ২৫%, অ্যালুমিনিয়াম আমদানিতে ১০%। তাতে ভারত রীতিমতো বিপাকে। ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু বলেছেন আমেরিকার সঙ্গে কথা বলা হবে। কানাডা আর মেক্সিকো থেকে আমদানিতে কোনো শুল্ক বসায়নি আমেরিকা। ভারতও কি তেমন সুবিধে পেতে পারে না? ভারতের আশা দরবার করলে সুবিধে হয়তো পাওয়া সম্ভব। ভারতের আবার সন্দেহ, বিশ্ব বাণিজ্য সংস্থার সব বিধি মেনে কাজ করছে তো মার্কিনীরা? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ওদিকে চীনা পণ্যের উপর ৬০০০ কোটি ডলার পর্যন্ত শুল্ক আরোপের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার দ্রুত প্রতিক্রিয়া। চীন জানায় যে এই প্রস্তাবিত ব্যবস্থা দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে বিপন্ন করার ঝুঁকি সৃষ্টি করবে। আমদানিকৃত প্রায় ১৩০০ চীনা পণ্যের উপর বড় রকমের শুল্ক আরোপের সুবিধার্থে প্রেসিডেন্ট ট্রাম্প একটি স্মারকলিপি সই করার মাত্র কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রক ওয়াশিংটনকে সাবধানের সঙ্গে তার পরবর্তী পদক্ষেপগুলো নিতে বলেছে এবং বিপদের সীমানা থেকে সরে আসবার পরামর্শ দিয়েছে। শুক্রবার পৃথক এক বিবৃতিতে মন্ত্রক আরও ঘোষণা করে যে এই মাসের গোড়ার দিকে ট্রাম্প প্রশাসন যে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সে বিষয়ে পাল্টা ব্যবস্থা নেওয়া সম্পর্কে চীন ভেবেচিন্তে দেখবে। ওই বিবৃতিতে মন্ত্রক বলেছে যে প্রয়োজন বোধে তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা 128 পণ্যের উপর শুল্ক বসাতে পারে। এইসব পদক্ষেপের মধ্যে রয়েছে ফলমূল, বাদাম, মদ ও ইস্পাতের উপর সম্ভাব্য 15% শুল্ক আরোপ এবং শুকরের মাংস ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক। চীন বলছে এই পদক্ষেপ, যা $300 কোটি মূল্যের কর, তা প্রয়োগ করা হবে যদি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সঠিক বাণিজ্য বিষয়ে চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়। বেইজিং সরকার আরও বলছে যে ট্রাম্পের বাণিজ্য বিষয়ক পদক্ষেপের জবাবে নিজের অধিকার রক্ষায় তারা বিশ্ব বাণিজ্য সংস্থায়ও ব্যবস্থা নেবে। চীন বলেছে যে বাণিজ্য লড়াই লিপ্ত হতে হলে চীন শেষ পর্যন্ত লড়েই যাবে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক এপ্রিলে অনুষ্ঠানের কর্মসূচি স্থির হয়েছে। বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে ওই দেশটির অপর অংশে বাণিজ্য সহ মালামাল পরিবহনের লক্ষ্যে একটি নৌ ট্রানজিট চুক্তি পাকাপাকি করার জন্যই এই বৈঠক। এই সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশের নৌপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে ওই দেশটির অপর অংশের বাণিজ্য সহ মালামাল পরিবহনের লক্ষ্যে একটি নৌ ট্রানজিট চুক্তি পাকাপাকি করার জন্য বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠক এপ্রিলে অনুষ্ঠানের কর্মসূচি স্থির হয়েছে। ঢাকায় কর্মকর্তারা এবং অন্যান্য সূত্রগুলো বলছে ওই বৈঠকে ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেড চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর নামে নতুন একটি চুক্তি সম্পাদনের জন্য ভারতের পক্ষ থেকে আগেই বাংলাদেশের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। বিভিন্ন হিসেবে দেখা যায় ওই ব্যবস্থা কার্যকর হলে ভারতের একাংশের সাথে এর উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলের নৌপথের দূরত্ব 1700 কিলোমিটার থেকে কমে 500 কিলোমিটারে এসে দাঁড়াবে। তবে এর জন্য যমুনা ব্রহ্মপুত্র নদের বেশ কয়েকটি স্থানে ড্রেজিং করতে হবে। ভারত সরকার এবং বিশ্বব্যাংকের যৌথ জরিপের হিসেব মতে এই প্রকল্পের জন্য 5,369 কোটি ভারতীয় রুপি খরচ করতে হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পুলিশের এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার সঙ্গে জড়িত একজন সন্দেহভাজন শুক্রবার মিরপুর এলাকায় আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মারা গেছে, জানাচ্ছেন ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম।
পুলিশের তরফে বলা হয়েছে নিহত ব্যক্তির চেহারা গোয়েন্দা কর্মকর্তার হত্যাকারীর সাথে মিলে যায়, তবে নিহতের পরিবার তাকে শনাক্ত করার পর বিষয়টি নিশ্চিত করা যাবে বলে পুলিশ জানিয়েছে। গত মঙ্গলবার দুই ট্রাফিক সার্জেন্টের খোয়া যাওয়া দুটি পিস্তল উদ্ধারের জন্য রাজধানীর পীরবাগ এলাকায় অভিযান চালানোর সময় অপরাধীদের গুলিতে গোয়েন্দা পরিদর্শক মোহাম্মদ জালালউদ্দিন নিহত হন। পুলিশের ভাষ্যমতে হাসান আলী নামের কথিত অপরাধী সেদিন জালালকে গুলি করে হত্যা করে। পুলিশ মিরপুরের বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে খোয়া যাওয়া দুটি পিস্তল, একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং কিছু গুলি উদ্ধার করে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এবং ঢাকা থেকে জহুর আলম আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে বাংলাদেশেও শুক্রবার পালিত হয়েছে বিশ্ব আবহাওয়া দিবস। এ উপলক্ষে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রকৃতি, জনজীবন, জলবায়ু পরিবর্তন নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকায় আবহাওয়া দপ্তরের প্রধান কার্যালয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আক্তার হোসেন ভূঁইয়া এক আলোচনায় অংশ নিয়ে আবহাওয়া তথা জলবায়ু পরিবর্তনের সর্বশেষ পরিবর্তন এবং এর প্রভাব সম্পর্কে মানুষকে ওয়াকেবাল রাখার পরামর্শ দেন। এ ধরনের পরামর্শ পানি ব্যবস্থাপনা, কৃষি এবং অন্যান্য উন্নয়নকে সহায়তা করবে বলে তিনি মন্তব্য করেন। এদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, শস্যহানি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চ বৃদ্ধির কারণে 2050 সাল নাগাদ বিশ্বে বাস্তুচ্যুত হবেন 14 কোটির ওপর মানুষ। বাংলাদেশে 1,33,00,000 মানুষ বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। জহুর আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
স্পেনের সুপ্রিম কোর্টের একজন বিচারক আজ ক্যাটালোনিয়ার 13 জন বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে গত বছর স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার চেষ্টা করার জন্য বিদ্রোহ করা এবং অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত করেছেন। ওই অভিযোগ এনে বিচারক পাবলো লারেনা বলেন তিনি পলাতক প্রেসিডেন্ট কার্লেস পুইগডেমেন্ট সহ ক্যাটালোনিয়ার পলাতক রাজনীতিকদের বিচার করবেন। আদালত অবশ্য বিচারের তারিখ নির্ধারণ করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি 130,000 কোটি ডলারের ব্যয় প্রস্তাবে ভিটো দেবেন, কারণ এতে কাগজপত্রবিহীন তরুণ অভিবাসী যারা শৈশবে এদেশে এসেছিল তাদের সুরক্ষার কোনো প্রস্তাব এবং সীমান্ত দেওয়াল নির্মাণের পূর্ণ অর্থায়নের কথা নেই। বিশ্ব সংবাদ, এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্র কংগ্রেসে 5 জন পুরুষের মধ্যে 1 জন মহিলা। অনেকেই 2018 সালকে দ্য ইয়ার অব দ্য ওম্যান বলে অভিহিত করেছেন। এবছর অনেক মহিলা রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন। ভয়েস অফ আমেরিকার ক্যারোলাইন পারশুটির বিস্তারিত রিপোর্টটি শুনুন তাহিরা কিবরিয়ার কাছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর সারা আমেরিকা জুড়ে লক্ষ লক্ষ নারী যে প্রতিবাদ করেছিলেন, মনে করা হচ্ছে সেই একই ধরনের প্রতিক্রিয়া প্রতিফলিত হবে এবছরের স্থানীয় পর্যায়ের নির্বাচনে। নির্বাচনে আগে কখনো অংশ নেননি এমন একজন ডেমোক্র্যাট এবং একজন রিপাবলিকান প্রার্থী প্রথমবার প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষের বিপরীতে যখন মহিলারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন, তাদেরকে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, বিশেষ করে রাজনীতিতে যারা একেবারেই নবীন তাদেরকে। জেনিফার জর্ডানি রাজনীতিতে নতুন মুখ। ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে জর্ডানি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বললেন,
আমি চিন্তা করি, আমি কি অভিযোগই করে যাব নাকি একদিন এই পরিস্থিতির পরিবর্তন হবে তারই আশা করব।
প্রথমে জর্ডানিকে তার দল ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে যে আরও 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে হারিয়ে দলের পক্ষে জিততে হবে। এই নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের 6 জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর জর্ডানিকে লড়তে হবে তাদের প্রত্যেকের সঙ্গে। ইলিনয় রাজ্যের 6th ডিস্ট্রিক্ট থেকে জর্ডানি যদি জয়ী হন তাহলে তিনিই হবেন সেখানকার প্রথম মহিলা প্রতিনিধি। আমেরিকায় বর্তমান জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি হচ্ছে মহিলা, কিন্তু যুক্তরাষ্ট্র সেনেট এবং কংগ্রেসে 20% কম মহিলা প্রতিনিধি রয়েছে, আর এ থেকে আরও কম সংখ্যক রয়েছেন কৃষ্ণাঙ্গ মহিলা বা অন্য বর্ণের মহিলারা। ক্যালিফোর্নিয়া রাজ্যের অধিবাসী আইজা স্মিথ, তিনি হাইতি বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ আমেরিকান। আইজা রাজনীতিতে একেবারেই নতুন মুখ। রিপাবলিকান দলের পক্ষ থেকে আইজা স্মিথ কংগ্রেসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি পরিবর্তন আনার চেষ্টা করছেন। তিনি বললেন,
আমি আপনাদের সমর্থন পাওয়ার জন্য ফোন করেছি, সেই সঙ্গে অর্থ দিয়েও আপনারা সাহায্য করতে পারেন। সংখ্যালঘু হিসেবে অর্থ সংগ্রহ করতে কিন্তু আমার ভয় হয়। আমার লক্ষ্য ছিল জানুয়ারির মধ্যেই $1,00,000 সংগ্রহ করা, কিন্তু এ পর্যন্ত $10,000 উঠেছে।
স্মিথ সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন আর তার বিপরীতে ডেমোক্র্যাটিক দলের যে প্রার্থী তিনি হচ্ছেন পুরুষ। তিনি অবশ্য কখনো সামরিক বাহিনীতে কাজ করেননি। এই এলাকার অনেকেই সামরিক বাহিনীর কর্মী অথবা সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। স্মিথ অবশ্য এখন অসামরিক কর্মী হিসেবে মার্চ এয়ার সার্ভিস বেসে কাজ করেন। এই শহরের পরিবেশ সামরিক সদস্যদের জন্য খুবই বন্ধুত্বপূর্ণ। এই শহরে সামরিক বাহিনীর অনেক সদস্য বাস করেন। আইজা স্মিথ বললেন,
I'm just the average person that said I had enough and I want to run for something and I want to be
আমি সাধারণ মানুষেরই একজন, যথেষ্ট হয়েছে, আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই অন্য কিছুর জন্য, আমি চাই কেউ সোচ্চার হোক।
স্মিথ বললেন, আমি কিন্তু আমার এলাকারই মানুষ। স্মিথের বর্ণনায় গতানুগতিকভাবে রিপাবলিকানরা হচ্ছেন বিত্তশালী শ্বেতাঙ্গ বৃদ্ধ। রিপাবলিকান একটি দল স্মিথকে সমর্থন দিচ্ছেন। ক্যালিফোর্নিয়া রাজ্যের রিভারসাইড কাউন্টির শ্যারন ক্যারি ট্রাম্পের জন্য কাজ করেছেন। তিনি বললেন,
I think it's difficult right now, especially right now and with this political climate. I think it takes a very special person to have
আমি মনে করি এই সময়টা খুবই কঠিন, বিশেষ করে এরকম রাজনৈতিক পরিবেশে। পূর্ব অভিজ্ঞতা ছাড়া আপনাদের জন্য যাকে নির্বাচিত করা হয়েছে তিনি বিশেষ একজন।
এবছর কংগ্রেসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন স্মিথ এবং জর্ডানের মতো প্রায় 400 মহিলা, যাদের নির্বাচন সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই। প্রাইমারি নির্বাচনে যদি বেশিরভাগ মহিলা জয়ী হন, তাহলে 2018 সাল চিহ্নিত হবে দ্য ইয়ার অব দ্য ওয়েমেন হিসেবে।
এখন রয়েছে আমাদের শুক্রবারের নিয়মিত আয়োজন আলাপন। আজকের আলোচ্য বিষয় ফেসবুক নিয়ে প্রশ্ন ও বিতর্ক। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার ও সেলিম হোসেন।
অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ সেলিম, সঞ্জনা তো আমাদের আলোচ্য বিষয় বলে দিয়েছে,
আমাদের আলোচ্য বিষয় বলে দিয়েছে, আমাদের এই আজকের অনুষ্ঠানের মিউজিকও বেজেছে। এখন আনুষ্ঠানিকভাবে আমি আগে আলোচকদের নাম বলি।
হ্যাঁ, প্যানেলে যারা আছেন তাদের নাম।
তার আগে আমি একটু বলি, আপা, আজকের এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে যে কারণে, সেটি হলো ফেসবুক। আপনি জানেন যে বিশ্বের 200 কোটি মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস,
মানে রোজ আমরাই তো দেখে যাচ্ছি,
আমাদের ডেইলি এসেনশিয়াল এর মতো এটা একটা জিনিস হয়েছে মানুষের। ডেইলি না, এটা প্রতি মুহূর্তের প্রয়োজনীয় জিনিস হয়েছে 200 কোটি মানুষের। তো এই ফেসবুক নিয়ে কথা উঠেছে গত 2-3 দিন ধরে, যার কারণেই আমরা এই ফেসবুক সহ
মানুষের জীবনের নিত্য সঙ্গী না, একেবারে তাদের নিরাপত্তার একেবারে মুহূর্তের সঙ্গী, এখন তাদের নিরাপত্তার প্রতি কিছুটা বিঘ্ন সৃষ্টি করছে,
যার কারণেই আমরা এই বিষয়টি আজকে নির্ধারণ করেছি। এবং এই বিষয় নিয়ে যাদের সঙ্গে আমরা আজকে আলোচনা করব, যারা সম্মত হয়েছেন আমাদের সঙ্গে থাকতে, তারা তিনজনই মোটামুটি এই ফিল্ডেরই লোক। যোগ দিয়েছেন ইতিমধ্যেই কলকাতা থেকে মেঘালয়, আসলে উনি অ্যাডভোকেট রাজর্ষী রায় চৌধুরী, গেস্ট লেকচারার সাইবার ল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, উনি বিআইটি মিশ্র এবং কলকাতা ক্যাম্পাসে উনি কাজ করেন।
আচ্ছা,
নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমিতেও তিনি পড়ান এই ইন্টারনেটের বিষয়ে। অ্যাডভোকেট রায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
নমস্কার, আপনি আমাদের সঙ্গে সময় করে যোগ দিচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আরেকজন আইটি এক্সপার্ট, যিনি সিসকো সার্টিফাইড আইটি এক্সপার্ট, নিউ ইয়র্কে বসবাস করেন, মুশফিকুর রহমান মিলন, তিনিও যোগ দিয়েছেন ইতিমধ্যেই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।
আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর যদিও তিনি, কিন্তু তিনি আইটি নিয়ে তার আগ্রহ এবং লেখালেখি গবেষণা আছে। প্রফেসর শান্তনু মজুমদার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন।
আচ্ছা প্রফেসর মজুমদার, আপনি লাইনে আছেন?
হ্যাঁ লাইনে আছি, আপনারা ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
আচ্ছা, ইতিমধ্যেই ফেসবুক নিয়ে যেসব কথাবার্তা উঠেছে, আমার ধারণা বিশ্বব্যাপী মানুষ এটির সঙ্গে এখন মানে এই মুহূর্ত পর্যন্ত যা আপডেট হয়েছে সবই জানে, কারণ ফেসবুকের কল্যাণে সবাই তো জানছেই, পত্রপত্রিকা এবং লিডিং মিডিয়াগুলো
হচ্ছে, কেউ যোগ করছেন, কেউ আরো
বিশ্লেষণ
করছেন, কেউ ক্ষোভ প্রকাশ করছেন, নানান কিছু, কারো মনে তো প্রশ্ন, আমাদের মতন অনেকের মনেই প্রশ্ন, সবার মনেই প্রশ্ন দেখা দিচ্ছে।
আমার মনে হয় আমরা নিউ ইয়র্কের মুশফিকুর রহমান মিলনকে দিয়ে শুরু করতে পারি।
বেশ,
ফেসবুক বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় 200 কোটি মানুষ
এখন আর
ঘুমাচ্ছে না ঠিক মতো। মুশফিকুর রহমান মিলন, আপনি?
ধন্যবাদ তেলি ভাই এবং রোপকে আপা। আমি আমি মনে করি না বন্ধ হয়ে যাবে এবং কোনো যুক্তিযুক্ত কারণ নাই। এটা রেফারেন্স হিসেবে আমি ইউজ করতে পারি যে এরকম ভাবে অনেকটা কাছাকাছি ধরনের ঘটনা ঘটেছিল, যে ইয়াহুর এরকম ইউজারদের তথ্য এরকম চুরি হয়েছে, সেটাও অনেক, প্রায় 200 মিলিয়ন ইউজারের ইনফরমেশন হ্যাকড হয়েছিল। তো সেটাতে ইউজারদের, যারা ইয়াহুর ইউজার বা যারা ইমেইল ইউজ করে বা আদার সার্ভিস ইউজ করে, তারা কিন্তু ওভাবে ফিল করেনি, সেটার ইয়াহুর ভ্যালু কমেছে। ইয়াহু যেটা অনেক বড় একটা কোম্পানি, যেটা পরে সেল হয়েছিল অ্যারাউন্ড $5 billion ভেরাইজনের কাছে, যেটা অনেক বেশি দাম হতে পারতো, যেটা ফেসবুকের চেয়ে অনেক বেশি দাম ছিল একটা সময়।
তো ইয়াহুর এই ঘটনাটা কত সালে
কমে যাবে? ইয়াহু বন্ধ হয়ে যায়নি, সেটার ভ্যালু কমেছে, সেটা বিক্রি হয়েছে আর একটা কোম্পানির কাছে। তো যেটা আমরা অলরেডি দেখেছি ফেসবুকেরও এমন ঘটনা ঘটার পরে যেটা হয়েছে, ওদের ভ্যালু কমেছে, $60 billion মার্কেট ভ্যালু কমে গেছে,
প্রায় 7% কমেছে এদের শেয়ার মার্কেটের ভ্যালু।
হ্যাঁ, দুদিনের মধ্যেই আর কি। এখন এটা প্রায় $500 billion এর একটু অ্যাবাভ কোম্পানি, তার মধ্যে $60 billion যদি কমে যায় অনেক বড় একটা লস। তো যেটা হবে, ওরা অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশন ফেসবুক ইম্প্যাক্টেড হবে, এটা যেহেতু একটু এত বিশাল অ্যামাউন্টের ইউজার ওদের সাথে কানেক্টেড, ইউজাররা কানেক্টেড থাকবে, হয়তো অনেকে আছে সেটা
বলতে ইউজাররা কানেক্টেড। এই সময় উল্লেখ করতে চাই এই মুহূর্তে যে আগামীকাল বিশাল মার্চ হবে ছাত্রছাত্রীদের, যারা বন্দুক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাঠে নামবে ওয়াশিংটন ডিসিতে। সবচেয়ে বড় হবে, 5 লক্ষ মানুষ বলা হচ্ছে যে ওয়াশিংটনের মলে সমবেত হবেন। তো সেটা তো সবদিকে চারিদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ফেসবুকের মাধ্যমে।
হ্যাঁ, ফেসবুক লাইভ করবে হাজার হাজার মানুষ।
তুমি নিজেও করবে?
হ্যাঁ, আমাদের এখান থেকে ভয়েস অফ আমেরিকার অসংখ্য রিপোর্টার করবে, বিভিন্ন
আমাদের রিপোর্টার সঞ্জনা যাবে, তুমি এখানে থাকবে। তারপরে সেখান থেকে তো ওই ফেসবুকের যে গুরুত্ব সেটা তো একেবারেই মানে তুচ্ছ নয় এই মুহূর্তে।
আচ্ছা, বর্তমান এই ফেসবুক কন্ট্রোভার্সি শুরু হওয়ার পরে ফেসবুকের প্রধান সিইও মার্ক জাকারবার্গ ইতিমধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছেন, যাতে তিনি বলেছেন যে আমরা এই বিষয়টি মানে যে তথ্য চুরির যে বিষয়টি উত্থাপিত হয়েছে
সেটা খতিয়ে দেখছে, সবকিছু করছে। কিন্তু অনেকে আবার অভিযোগ করছেন যে তিনি কিন্তু কোনো ক্ষমা বা সেরকম কিছু বলেননি, অ্যাপোলজি চাননি,
আনুষ্ঠানিকভাবে তিনি অ্যাপোলজি চাননি। এটা নিয়ে অনেকে মানে ক্রিটিসাইজ
ভুল হয়েছে সেটা বলছেন যে সেটা সংশোধন করা হবে,
ভুল স্বীকার করেছেন কিন্তু ক্ষমা চাননি।
তো আমরা কি শুনবো তার বক্তব্য?
রাজর্ষি রায়চৌধুরীর কাছে একটু যায় না, তার জাকারবার্গের বক্তব্য আসলে কোথাও দেয়নি, আমি অডিও চেষ্টা করেছিলাম, কিন্তু অন্য বিশ্লেষকদের, আমেরিকার অন্য বিশ্লেষকদের বক্তব্য আছে, আমি একটু পরে
শুনবো।
তার আগে আমার মনে হয় রাজর্ষি রায়চৌধুরীকে একটু আমন্ত্রণ জানাই কিছু বলার জন্য।
অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে ফেসবুকের মানে এটা তো একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম।
জি,
তো এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে সাধারণ মানুষ যারা রয়েছে মানে যারা ইউজার্স, এই ইউজাররা তো আমরা ধরুন আপনি বা আমি, আমাদের কাছে এটা একটা বিনোদনের মাধ্যম, মানে আমরা যে এখানে বিরাট কিছু একটা কিছু কোনো আর্থিক লেনদেনের ব্যাপার করি সেটা নয়, কিন্তু অনেকের কাছেই মানে দিস ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম ফর দি অ্যাডভার্টাইজার, বহু লোক এর সাথে কানেক্টেড, যে কারণে ফেসবুক এই মুহূর্তে কিন্তু মানে আপনি যদি ধরুন যে কোনো একটা অর্গানাইজেশনে যদি আপনি অনলাইন মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করেন কিংবা অনলাইন মার্কেটিং এর জন্য আপনি কনসালটেশনের জন্য যান, তারা কিন্তু আপনাকে একটা জিনিসই সাজেস্ট করবেন যে আপনি ফেসবুকে অ্যাড দিচ্ছেন না কেন। তার মানে হচ্ছে সেটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মটা সারা পৃথিবীর এত এত মানুষকে নিয়ে একটা জায়গা তৈরি করেছে যে সেটা ইট ইজ এ ভেরি মানে টার্গেট পয়েন্ট ফর দি অ্যাডভার্টাইজার। ফলে যেটা বেসিক মানে ফেসবুকের যিনি সিইও ওনার যা বেসিক যে মোটোটা ছিল দ্যাট হ্যাজ বিন সাকসেসফুল, সেই জিনিসটা সাকসেসফুল হয়েছে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড এর মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক ইউজার ইজ ইন ইন্ডিয়া। তো সেক্ষেত্রে এবং আমাদের যিনি আইটি মিনিস্টার আছেন মিস্টার রবিশঙ্কর প্রসাদ, উনিও একটা টুইট করেছেন টু দ্য সিইও এই ঘটনার পরে যে তুমি যা করছো করছো ভেরি গুড, কোনো অসুবিধা নেই, তুমি সমস্ত ব্যাপারটা সামলে নাও, কিন্তু যদি ইন্ডিয়ান কারোর এই বিষয়ে কোনো ডেটা যদি কোনোভাবে কম্প্রোমাইজড হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান আইটি অ্যাক্টে উইল বি সামন্ড এন্ড পানিশড। এবং সেটা কিন্তু উনি টুইট করেছেন, সেই টুইটের এগেনস্টে মার্কও কিন্তু সেইটাকে জবাব দিয়েছেন, এবং দ্যাট ওয়াজ নট আ ভেরি ডাইরেক্ট আনসার, কিন্তু তা সত্ত্বেও উনি বলেছেন যে হ্যাঁ আমরা এই বিষয়টাকে তদন্ত করছি, আমরা সমস্ত রকমের ব্যবস্থা নেব বিষয়টাকে যাতে কোনোভাবে তথ্য চুরি না হয়, এবং যদি আমরা সেটাতে সাকসেসফুল না হই তাহলে আমরা ইনকেপেবল টু সার্ভ ইউ, মানে দ্যাট ওয়াজ দ্য এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা ইনকেপেবল টু সার্ভ ইউ। তার মানে যে সেখানে তিনি এই বিষয়টাকে নিয়ে যে নজরদারি করছেন না তা নয়, হয়তো একটা ইন্টারনাল ইনভেস্টিগেশনও চলছে ফেডারেল ডিপার্টমেন্ট, তারাও এই ব্যাপারটাকে নিয়ে ইনভেস্টিগেট করছে। ইভেন মার্ককে তো সামনই করা হয়েছে ফর ব্রিটিশ অ্যান্ড আদার ইউরোপিয়ান কান্ট্রিজে তাকে সামন করা হয়েছে। এখানে আমি আরেকটা বিষয় ফ্রম ইন্ডিয়ান পার্সপেক্টিভ আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে আইটি অ্যাক্টের একটা প্রভিশন আছে মানে যেটা হচ্ছে জুরিসডিকশন মানে যেটাকে আমরা বলি অধিক্ষেত্র, যে একটা আইন কতটা অবধি বলবৎ, সেখানে কিন্তু একটা প্রভিশন আছে যে কোনো মানুষ যদি ইন্ডিয়ায় এফেক্টেড হন বাই কোন কোনো একটা সিস্টেম যেটা নট লোকেটেড ইন ইন্ডিয়া বা কিংবা কোন একজন মানুষ যিনি ইন্ডিয়ান নয় তার দ্বারা যদি এফেক্টেড হন তাহলেও কিন্তু সেই মানুষটাও সেই মানুষটাকেও এই আইনের আওতায় আনা যাবে। So this is, it has got a global jurisdiction.
Achha.
এবং এই যে আইনটা, this is very important. মানে এই এই jurisdictionটা কিন্তু খুব important.
আচ্ছা, আমরা শ্রোতাদের মনে করিয়ে দিই যে আজ শুক্রবারের আলাপনের আলোচনা আমরা করছি এবং ফেসবুকের সমস্যা নিয়ে এই মুহূর্তে যেটা বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ফেসবুকের অনেক কিছু প্রকাশ হয়ে যাচ্ছে ব্যক্তিগত
তথ্য চুরির বিষয়টি, যদিও এই তথ্য চুরি করেছে বাইরে অন্য একটি দ্বিতীয় থার্ড পার্টি
প্রতিষ্ঠান। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা যদি কিছু জানতে চান, আপনাদের মন্তব্য বক্তব্য প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে ফোন নাম্বার
2020 619 3062 2020 619 3062। বাংলাদেশেও কিন্তু অসংখ্য ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, এই জন্য আমি প্রফেসর শান্তনু মজুমদারের কাছে আসছি যে ফেসবুক বন্ধ হবে বা ফেসবুকের বিরুদ্ধে এরকম প্রশ্ন বা বিতর্ক উঠেছে, এর প্রভাব, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, ওখানে তরুণ জনগোষ্ঠী নিয়ে আপনি কাজ করেন, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন?
আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনার ফেসবুক নিয়ে এখন যে গত কয়েকদিন যেটা চলছে এটা নিয়ে যারা কনসার্ন ফিল করছে সেটা হচ্ছে আমার বিবেচনাতে এরা হচ্ছে যে মানে সিলেক্টেড ফিউ আমাদের মতো দেশে। ফেসবুক আমাদের দেশে আপামর যারা ব্যবহারকারী তাদের কাছে প্রধানত হচ্ছে বিনোদনের মাধ্যম, আর এই যে ব্যক্তিগত তথ্য পাচার হয়ে যাওয়া বা এরকমের যে মানে চিন্তা বা আশঙ্কা, সেই আশঙ্কা আমাদের এই আপামর ব্যবহারকারীদেরকে খুব একটা স্পর্শ করছে বলে আমার কাছে মনে হচ্ছে না।
কিন্তু কেন?
কারণ মনে হচ্ছে না, এই কারণে যে ফেসবুকে যদি আপনি ব্যবহারের ধরনটা দেখেন আমাদের এখানে, সেই ব্যবহারের ধরনটার মধ্যে মূলত হচ্ছে যে নিতান্ত বন্ধু বান্ধব পর্যায়ে কিছু লোক আছেন যারা মতাদর্শীর জায়গাতে তর্ক বিতর্ক করেন, আর বড় একটা অংশ হচ্ছে অন্যের সমালোচনা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত আলাপ আলোচনার জন্য ব্যবহার করেন। কিন্তু এই যে অপূর্ব একটা অদৃষ্টপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এবং সেটা আজকে যে এক ধরনের বিশ্বাসভঙ্গের জায়গায় পড়ছে, এটা নিয়ে অন্তত আমি যাদের সাথে কথাবার্তা বলছি তাদের মধ্যে যে খুব আজকে পশ্চিমা দুনিয়াতে প্রত্যেকটা পত্রিকার হোম পেজ অনলাইন ভার্সন যেগুলো আমরা দেখছি মানে দোস্তের মতো এটাই হচ্ছে যে টপ নিউজ। আমাদের এখানে মনে হয় না যে আপামর লোকেদের মধ্যে, আমি কিন্তু যেন এনলাইটেন্ড বা চিন্তাশীল বা বিশ্ব সম্পর্কে সার্বক্ষণিক ভাবে অবগত আছেন তাদের কথা বলছি না, সাধারণ লোকেদের মধ্যে এটা খুব বেশি যে আপনার দুশ্চিন্তা ফেলেছে কিংবা তারা যে ফেসবুকের ব্যাপারে সাংঘাতিক রকমের সমালোচনাপূর্ণ হয়ে উঠেছে এটা কিন্তু গত দুই তিন দিনে আমার কাছে মনে হয়নি। তাতে করে আমার যেটা মনে হয় যে ফেসবুক ট্যাগ করে চলে যাবেন বা অন্য মানে মানে ঠিক এই জায়গাটা
যেটা অন্যান্য দেশে, হ্যাঁ, একটু আশঙ্কা যে দেখা যাচ্ছে সেই অনুপাতে মানে বাংলাদেশে সেই আশঙ্কা উদ্বেগের মাত্রাটা কিছু কম
মনে হচ্ছে না।
আমাদের এই ফেসবুক ফ্যান পেজে এই কয়েকটি প্রশ্ন এসেছে এবং অসংখ্য মানুষ প্রশ্ন করার জন্য রিকোয়েস্ট করেছেন আমাদেরকে। টেলিফোনে ইতিমধ্যে একজন আছেন, তার আগে আমি ফেসবুকে নূর আলমের লেখা একটি প্রশ্ন বলছি যে ফেসবুকে অনেক অনেক বাজে আইডি আছে যেগুলো ফেসবুক বাতিল করছে না, কেন করছে না, এই প্রশ্নটি করেছেন। এবার আমি
কি আছে ফেসবুকে,
মানে ফেসবুকে বাজে আইডি মানে ফেক আইডির কথা বলেছেন, যে এগুলো ওরা বাছাই করে না কেন বা বাতিল করে না কেন, এই প্রশ্ন করেছেন।
আর টেলিফোনে যিনি আছেন তার প্রশ্ন,
দীপক চক্রবর্তী আছেন টেলিফোনে, হ্যালো।
আমার
মন্তব্য হচ্ছে যে আমাদের অতিথি প্যানেলে অতিথি আছে, খুব মন্তব্য চমৎকার দিচ্ছেন। আমার প্রশ্ন হচ্ছে নূর আলম ভাই যে ডিভিশন এসেছে তার কথার ভিত্তিতে আমি বলতে চাই, বিষয়টা হচ্ছে আমাদের যদি বিশ্ব কোনো হাতের মুঠোই, আমি যেটা মনে করি সেটি হচ্ছে আমাদের ভাই বোন আমাদের যারা ভারতে আছে, আমেরিকায় আছে, যেই ফ্যামিলিতে থাক না কেন, এই এই জন্যই বলবো বিশ্বগুলো হাতের মুঠোয়। এক পরিবার দেখবেন সিন্ধুর পরিবারেও, না হলে বর্তমান যে স্মার্টফোন, এই যে আমাদের 4G থেকে 3G থেকে যে বের হয়ে গেছে, আমরা তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারতেছি।
জি,
আচ্ছা আরেকজন লাইনে আছে, দীপক আপনি একটু থামবেন এক মিনিট, আরেকজন কে লাইনে আছেন? হ্যালো,
আবু সাইদ,
আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম। শুনেন, দীপক চক্রবর্তীর সাথে আমরা কথা বলছি, আপনি আপনার বক্তব্য বলুন, দীপক শুনতে পাবেন, আমরা দুজনকে একসাথে নিচ্ছি।
জি, আমি আবু সাইদ বলছি, কেশবপুর যশোর থেকে। ভয়েস আমেরিকার বাংলা বিভাগকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আর আমার প্রশ্ন এরকম, যে ফেসবুকে তথ্য, যে ব্যক্তিগত তথ্য, বা আমরা এটা যুগের চাহিদার সাথে মিলিয়ে বা এটা করে থাকি, সংক্ষেপে বলছি এইটা, এইটা এই দায়িত্বভার থাকা, এটা আমার মনে হয় যে ফেসবুক কর্তৃপক্ষের দৃষ্টিতে থাকা উচিত, যে এই যে তথ্যগুলো, কোনটা সংঘর্ষমূলক কোনো তথ্য হলে ফেসবুক কর্তৃপক্ষ কি অটোমেটিকলি সেটা বিরুদ্ধে কোনো ব্যবস্থা জরুরি ভিত্তিতে নিতে পারে কিনা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন।
দুজনের প্রশ্ন জানা গেল, এই আমি আমার মনে হয় আলো। জি
দীপক, হ্যালো।
জি আমি শুনতে পাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ফেসবুক আইডি যে আছে, আমাদের কিছু কিছু ফেসবুক আইডি দেখা যায় ফেক আইডি, এই ফেক আইডি দেখে মানে এটা কি বন্ধ করার কোনো সুযোগ আছে কিনা, আমার এটাই প্রশ্ন।
আমিও
এরকম একটা কথা, দারুণ কথা হয়েছে, এটা আমারও প্রশ্ন।
আচ্ছা, দুজনের প্রশ্ন আমরা জানলাম,
আমি
আপা আলোচকদের কাছে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে বিশ্লেষণ দিই, বিশ্লেষণ না মানে আমাদের একটি আর্টিকেল পড়েছি, সেটা যেখানে বলা হচ্ছে যে এই ফেক আইডি এবং তথ্য চুরি করার দায় ফেসবুক কেন নিচ্ছে না। কারণ আমি যেটা জেনেছি সেটা হলো যে এইসবের ক্ষেত্রে ফেসবুকের নিজেরই অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ নাই, কারণ তাদের অনেক থার্ড পার্টি আছে, যে থার্ড পার্টিগুলো তাদের নিজস্ব তৈরি অ্যাপ দিয়ে এই
ফেসবুকের মধ্যে কাজ করে।
এই ঘটনাটি যে ঘটেছে এটাও কিন্তু একটি থার্ড পার্টি দ্বারা, আপনারা সবাই জানেন যে কেমব্রিজ অ্যানালিটিকা।
এটা কিভাবে বিশ্লেষণ করলে?
আচ্ছা, আমি একজন এক্সপার্টের বক্তব্য একটু শোনাই।
এক্সপার্ট কে, নাম কি?
এর নাম হচ্ছে ক্রিস হুফনেগল, তিনি একজন প্রফেসর, ইউসি বার্কলের আইন এবং তথ্য বিভাগের অ্যাডজাংক্ট প্রফেসর।
আচ্ছা, তিনি কি বলছেন?
জি, শুনি একটু।
They've always rolled out the red carpet for developers and given them lots of information, and they have given them not enough oversight. They have all these third parties who are part of the Facebook ecosystem, but Facebook is unwilling to police them. And as a result, when one of those thousands of developers misbehaves, Facebook ends up taking it on the nose.
আসলে তিনি বলছিলেন যে অন্যান্য প্রযুক্তি উন্নয়নকারীর যেসব প্রতিষ্ঠান, থার্ড পার্টি যার কথা বলছিলেন, এইসব থার্ড পার্টিকে ফেসবুক অনেক ক্ষমতা দিয়েছে, অধিকার দিয়েছে তাদের সাইটের সঙ্গে।
তথ্য চুরি করার ক্ষমতা তারা পেল
না, তথ্য চুরি করছে তারা, সুযোগ বুঝে আর কি, তথ্য চুরি ক্ষমতা দেয় নাই। কিন্তু উনি যেটি বলছেন সেটি হচ্ছে যে তাদের
ক্ষমতা দিতে পারে না,
তাদেরকে অধিকার দিয়েছে কিন্তু নিয়ন্ত্রণ করছে না,
নিয়ন্ত্রণ করতে পারছে না,
যার কারণে এই তথ্য চুরির, এই কেমব্রিজ অ্যানালিটিকার এই ঘটনাটি ঘটেছে। তো এই দুজনের প্রশ্ন, যে ফেক আইডি কেন নিয়ন্ত্রণ করতে পারে না এবং থার্ড পার্টি গুলোকে কেন এরা ওভারসি করতে পারে না।
হ্যাঁ, তো ওই যে ফেসবুকের যিনি সিইও মার্ক জুকারবার্গের কথা যেটা আমরা আলোচনা করছিলাম, তিনি কিন্তু ওইভাবে একেবারে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা না করলেও তিনি এই বিতর্ক যে
ভুল স্বীকার করেছেন,
সেটা বলেছে যে এটা একটা মানে বিশ্বাসভঙ্গতা, এটা এখন কি করতে পারেন। তো আবার কংগ্রেসের যারা নেতৃবৃন্দ আছে এখানে যুক্তরাষ্ট্রে, তারা জুকারবার্গকে বলছে যে না, কংগ্রেসে এসে কিছু একটা এখানে যদি আসে, তিনি যে এড়িয়ে যাচ্ছেন, আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাচ্ছেন না, দুঃখ প্রকাশ করছেন না, সেটা ঠিক নয়।
আচ্ছা, এই দুজন শ্রোতার প্রশ্ন এবং আমার প্রশ্ন, তিন প্রশ্ন মিলে আমি প্রথমে আসছি মুশফিকুর রহমান মিলনের কাছে, যে ফেসবুকের ফেক আইডি বন্ধ এবং তারা ওভারসি করছে না কেন অন্যান্য তাদের থার্ড পার্টি প্রতিষ্ঠানগুলোকে। হ্যালো,
মুশফিকুর রহমান মিলন লাইনে আছেন?
হ্যাঁ আছি, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আপনি সেলিম যে প্রশ্নটা করলেন, সেলিম আরেকবার বলো।
হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি। আমি একটু একটু বলে দেই যে আসলে খুব যে ইনফরমেশন গুলো চুরি হয়েছে সেটা যে খুব প্রাইভেট তা না, এটা 90% হলো পাবলিক। যেটা মানুষের প্রোফাইলে আছে, সে কিছু কি লাইক করেছে, সে আসলে তার ওভারঅল ওরা বুঝতে চেষ্টা করেছে এই লোকটার মানে তার থিংকিং প্যাটার্নটা আসলে কিরকম। তো এই জিনিসটাই আসলে নিয়েছে অনেক বেশি যে কনফিডেন্সিয়াল তথ্য চুরি হয়ে গিয়েছে তা আসলে না। তো আমি বলছি এই জন্যই যে একটা আননেসারি প্যানিক তৈরি হচ্ছে যে সব চুরি হয়ে যাচ্ছে। আসলে এটা যে এমন বড় কিছু, এখন কথা হলো এই তথ্য চুরি হয়ে যাওয়ার পরে এটার ব্যবহার কি, এটা দিয়ে কিভাবে সোশ্যাল মানে মানুষকে ম্যানিপুলেট করা হচ্ছে। যেমন ট্রাম্পের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওরা করেছে, ওরা দেখেছে ওদের অ্যাগেনস্টে কে কে ভাবছে, তাদেরকে ওরা মোটিভেট করার জন্য বিভিন্ন ইনফরমেশন পাঠিয়েছে এবং ওরা ওদের ক্যাম্পেইন সেভাবে ডিজাইন করেছে। তো ইনফরমেশন আবারও বলছি এটা খুব যে প্রাইভেট তা না, এটা পাবলিকই, আমরা পাবলিক করে দিয়েছি। ওরা করেছে কি, ওরা আসলে ওই অ্যাপসের মাধ্যমে প্রোফাইল গুলো একসাথে নিয়ে নিয়েছে, নিয়ে ওরা ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বা ওরা ডেটা সায়েন্স ইউজ করে সেগুলো অ্যানালাইজ করে।
বলা হচ্ছে 50 মিলিয়ন অর্থাৎ 5 কোটি মানুষের,
রাইট, 5 কোটি মানুষের সেটা ওরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে করেছিল আর কি। তো যাই হোক, তা আমার প্রশ্ন হলো যে আসলে এত ম্যাসিভ অ্যামাউন্ট অফ ইউজার, সেটা এখনো ফেসবুকের এত রিসোর্স নাই, সেই রিসোর্স দিয়ে এত ম্যাসিভ ইউজারকে সেগ্রিগেট করে বের করা যে কারা কারা
না। তবুও জুকারবার্গ যেমন আজকেই বলেছেন যে এইটা, আজকে না উনি গতকালই বলেছেন এই কথাটা, যে কিছু কিছু উনি মানে বিস্তারিত জানিয়েছেন যে কি পদক্ষেপ নেওয়া হবে এই ধরনের বিশ্বাসভঙ্গতা, এই ধরনের তথ্য উপাত্ত চুরি হয়ে যাওয়া রোধ করার জন্যে, যেটা তার প্রতিষ্ঠান সেটাকে রোধ করতে পারে। এবং তিনি নিউ ইয়র্ক টাইমসে যেমন একটি সাক্ষাৎকারে মানে প্রশ্ন জবাবে বলেছেন, I don't think the ad model is going to go away because I think fundamentally it's important to have a service like this that everyone in the world can use. So, Zuckerberg সেটা বলছে যে বিশ্বের তো মানে লক্ষ কোটি মানুষ এটা ব্যবহার করছে, তারা যাচ্ছে, কিন্তু সবকিছু তো এক মুহূর্তে ফেসবুকের কর্তৃপক্ষের জন্য রোধ করা সম্ভব নয়, সার্বক্ষণিক ভাবে সেই নজরদারিও সম্ভব
নয়। আর একটা ঘটনা ঘটে যাওয়ার পরেই কিন্তু সবাই বুঝে যে আসলে কি ঘটেছিল, এটাকে কিভাবে রোধ করা যায়। বিশেষ করে আইটি তে এত বেশি পরিমাণ মাথা কাজ করে, এত বেশি ডিফারেন্ট রকম জিনিস যে আসলে অনেকটা আগাম চিন্তা করাও কঠিন। এই জন্য ওনারা এখন ঠিক করেছে যে প্রত্যেকটা অ্যাপস এর ফরেন্সিক ইনভেস্টিগেশন বা অডিট যেটা, সেটা করে কনফার্ম করবে এই অ্যাপস দ্বারা কি কোনো তথ্য চুরি করা সম্ভব কিনা। রোকে আপা যেটা বললেন,
হ্যাঁ, আর জুকারবার্গ নিজেই বলেছেন যে তিনি অত্যন্ত বিব্রত বোধ করছেন, অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতিতে রয়েছেন, যে এইভাবে কি বলছে, তিনি বলেছেন যে আই ফিল ফান্ডামেন্টালি আনকমফোর্টেবল সিটিং হিয়ার ইন ক্যালিফোর্নিয়া অ্যাট অ্যান অফিস মেকিং কন্টেন্ট পলিসি ডিসিশনস ফর পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এটা তো বোঝা যাচ্ছে যে লক্ষ কোটি মানুষের জন্য তিনি সেখান থেকে বসে এক ক্যালিফোর্নিয়ার এক অফিস থেকে সব কিছু নিয়ন্ত্রণ করবেন, সব কিছু রোধ করবেন, তার সঙ্গে লোক যারা কাজ করছে তার প্রতিষ্ঠানে অনেকেই সাহায্য করছেন। সেলিম,
আচ্ছা, এই ধরনের একটি আইনের কথা কিছুক্ষণ আগে রাজর্ষি বলছিলেন, আচ্ছা, তার আগে ফেসবুক কি করতে পারে বা কি করা উচিত, এরকম একটি বিশ্লেষণ একজন এখানকার একজন টেকনোলজি এক্সপার্ট মিশেল মুই, সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড টেকনোলজির কর্মকর্তা তিনি, তার একটি অডিও বাইট আছে, আমি শোনাই আপনাদের, তারপরে আলোচনায় আসছি।
It's really important for companies like Facebook to take a step back and understand that it's the choices that they're making in design and monetization strategy that are defining the expectations of their users. That's not a sustainable strategy, and I think they're facing the reckoning that is of their own making.
হ্যাঁ, মুই যেটা বলছিলেন সেটা হলো যে ফেসবুকের আসলে একটু পেছনে ফিরে দেখা উচিত যে কি দুর্বলতা ছিল তাদের এই অ্যাপগুলো,
কেন এই পরিস্থিতি দাঁড়ালো,
বোঝার চেষ্টা করা। এবং শুধু ফেসবুক না, ফেসবুকের মতো অন্য যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠান আছে তাদের সবারই এখন এই ধাক্কা খেয়ে
আমাদের এখানে এই সময় বলে একটি পত্রিকা আছে, তাতে তো সেটাতেও মানে এই বিষয়টা নিয়ে বক্তব্য বলা হয়েছিল যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন গুলো এতটাই ইরেগুলার
ফেসবুক লাইভ মানে তাদের তাদের উপরে যে রেগুলেশনটা সেই রেগুলেশন বলে কিছু নেই ইনফ্যাক্ট। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে আজকে মার্ক এত কনফিডেন্ট একটা বিষয় কেন যে হি ক্যান এক্সপ্লেইন এভরিথিং, তার কারণটা হচ্ছে মানে ইফ আমরা যদি ব্যাপারটাকে আইনি ভাবে ভাবি আর কি, যে প্রতিটা কোম্পানি যখনই আরেকটা কোনো কোম্পানির সাথে টাই আপ করেন কিংবা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যখনই ফেসবুককে ইউজ করে তাদের মানে ফেসবুক প্ল্যাটফর্মটাকে ইউজ করে তাদের ব্যবসা চালাচ্ছেন তখনই ফেসবুকের সাথে তাদের একটা এগ্রিমেন্ট হয় এবং তার একটা নন ডিসক্লোজার হয়, তার একটা অন্যান্য সমস্ত টেকনিক্যাল এগ্রিমেন্ট যেগুলো হয় সেই সবগুলো হয়। এই যে এগ্রিমেন্ট গুলো হচ্ছে তার মধ্যে এই এগ্রিমেন্ট গুলো হয় কিরকম, এটা এক মানে একটা সিঙ্গল পার্টি টাইপ অফ এগ্রিমেন্ট হয়। মানে ধরুন আমি আপনার সাথে এগ্রিমেন্ট করলাম, আমি যা যা টার্মস এন্ড কন্ডিশনস আপনাকে দেবো আপনি সেই ব্যাপারটাকে মেনে নিলেন, মানে দের ইজ নো পয়েন্ট অফ বার্গেনিং, সেখানে কোনো বার্গেনিং এর ব্যাপার নেই। এবং এই ধরনের যে এগুলোকে আমরা লাইনের ভাষায় বলি ক্লিক র্যাপ কন্ট্রাক্ট, তো এই ক্লিক র্যাপ কন্ট্রাক্ট যেগুলো হয় আর কি এখন ইলেকট্রনিক মিডিয়াতে যে কন্ট্রাক্ট গুলো হচ্ছে তাই দিয়ে থার্ড পার্টি অ্যাপ গুলো ফেসবুকের সাথে কানেক্টেড, ফলে ন্যাচারালি কি হচ্ছে সেই থার্ড পার্টি অ্যাপের উপরেই সমস্ত দায়ভার ফেসবুক চাপিয়ে দিচ্ছে এবং তাতে বলছে যে তুমি যেটা করবে সেটার জন্য ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল নট ফেসবুক। তাতে হচ্ছে কি ফেসবুক সমস্ত ভাবে আইনত ভাবে কিন্তু প্রোটেক্টেড, আমি যদি কোর্টে নিয়ে যাই বিষয়টা তাহলে বিষয়টা কিন্তু আইনত ভাবে ফেসবুক 100% প্রোটেক্টেড।
আচ্ছা
সেটাই ফেসবুকের আবার ফেসবুকের সমালোচক যারা তারা কিন্তু আবার বলছেন যে এই কোম্পানির নিজস্ব একটি মানে সবকিছু নজরদারি করার জন্য একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে একটা থাকা উচিত নিয়ন্ত্রণ ব্যবস্থা, যে কোন নতুন একটি আইন তারা ব্যবহার করবে যে এই ধরনের তথ্য উপাত্ত ব্যক্তিগত যদি কোথাও বেহাত হয়ে যায় তাহলে সেটা তারা নিয়ন্ত্রণ সামলাতে পারবে।
কিন্তু প্র্যাকটিক্যালি সমস্যাটা কোন জায়গায় হয় সেটা হচ্ছে যে এই ফেসবুকের মতো এরকম একটা সংস্থা যে মানে লক্ষ কোটি বললেও ভুল বলা হবে আর কি এত সংখ্যক ডেটা নিয়ে কাজ করে তখন কিন্তু সেই সাইটটার উপরেও নজরদারি করা সম্ভব ছিল যে সেই সাইটটা সোশ্যালি ওকে না সোশ্যালি ঠিক নয় সেটা আমরা করতে পারি না
এখনো।
খুব দরকার
মোহাম্মদ আব্দুল্লাহ আছেন টেলিফোনে।
তাহলে
বক্তব্য কি এখন
আপা? আমাদের বিশেষ করে বাংলাদেশের সমাজে ফেসবুক একটা অঙ্গ হয়ে গেছে আর কি অনেকেরই আর কি।
কিন্তু ফেসবুক নিয়ে কি কারো উদ্বেগ উৎকণ্ঠা খবর পেয়েছেন? কারণ প্রফেসর শান্তনু মজুমদার যেমন বললেন,
আমি পেয়েছি, আমি বলতে চাচ্ছি যে এর আগে আর কি আমাদের বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যে ফেসবুকে এমন কোন ব্যক্তিগত তথ্য ব্যবহার করবেন না যেগুলো মানে খারাপ উদ্দেশ্যে যারা ফেসবুক ব্যবহার করে তারা ওই তথ্যগুলো চুরি করতে না পারে বা নিতে না পারে। সেক্ষেত্রে অনেকেই সাবধানতা অবলম্বন করেছে বা করে আর কি। এই যে আমেরিকার এই যে গত নির্বাচন এবং ফেসবুকের ভূমিকা নিয়ে জানাজানি হওয়ার পরে ডিলিট ফেসবুকের যে মুভমেন্ট, মুভমেন্টের কি অবস্থা আপা এটা আমি জানতে চাচ্ছি।
ডিলিট ফেসবুক মুভমেন্টের কথা আমি আসলে তুলতে চেয়েছিলাম এই যে হোয়াটসঅ্যাপ, এই যে উনি যে প্রশ্নটা করলেন, কারণ আমি একটি আর্টিকেলেও দেখেছি যে ডিলিট ফেসবুক মুভমেন্ট কিন্তু শুরু করেছে হোয়াটসঅ্যাপের যে প্রতিষ্ঠাতা সহ প্রতিষ্ঠাতা, তিনি এক বক্তব্যে বলেছেন, তিনিও কিন্তু জাকারবার্গের পার্টনার ছিলেন, গত এক বছর বা দু বছর আগে বোধ হয় বেরিয়ে এসেছেন সেখান থেকে এসে হোয়াটসঅ্যাপ খুলেছেন। তো এর পেছনে অনেকে বলছেন যে কোনো ধরনের নাশকতা আছে কিনা এই ফেসবুকের এই
ফেসবুকের মানে মানপূর্ণ করার জন্য,
মানে এদের যারা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো,
সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না একেবারে সঠিকভাবে যাচাই না করে, কিন্তু
আব্দুল্লাহর প্রশ্নটা
সেরকম। হ্যাঁ সেরকম। আচ্ছা তাওহিদুল ইসলাম এই মুহূর্তে এসে মাইক্রোফোনের সামনে বসেছে, তো তাওহিদ কোনো প্রশ্ন বা কিছু মনে যাচ্ছে নাকি?
জি আপা, আমার একটি প্রশ্ন জানার ইচ্ছে যারা বিশেষজ্ঞ রয়েছেন, যে আমরা জানি যে যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেখানে অনেকেই কিন্তু নিজেদের ক্ষতি হয়, নিজের দোষে না হলেও অন্য কারণে নিজের ক্ষতি হয়, তো সেরকম যদি কেউ হয় যে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মানহানি হয়েছে বা অনেক ধরনের ক্ষতি হয়,
তার তথ্য চুরি গেছে যেটা সে চায়নি,
সেক্ষেত্রে সেই মানুষটি কি ফেসবুকের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে কিনা শুধু আবেদন জানানো ছাড়া?
আবেদনই, যেমন এই মুহূর্তে একটু আগেই অ্যাডভোকেট রাজশ্রী রায়চৌধুরী বলছিলেন এটাই, যে ফেসবুক কিন্তু খুব মানে সুনির্দিষ্টভাবে পাকাভাবে নিজের এই আইনটি নিজের রক্ষা, হ্যাঁ আপনি বলুন তো একটু।
এটা বিষয়টা হচ্ছে যখনই আমরা ফেসবুকে এন্ট্রি করি তখন কিন্তু আমরা একটা টার্মস এন্ড কন্ডিশনসে সাইন করি অজান্তে। এই অজান্তে যখন আমরা সাইন করি তার মধ্যেই কিন্তু সমস্ত দায়ভার ফেসবুক তার ঘাট থেকে ঝেড়ে ফেলে আমাদের ঘাড়ে দিয়ে দেয়।
হ্যাঁ, ওই ছোট ছোট লেখা সেগুলো আর কেউ পড়ে না।
হ্যাঁ, মানে একদম একদম মাইক্রোস্কোপিক লেখা যেগুলো থাকে আর কি, ওই আই এগ্রি করে ঢুকতে হয় আর কি,
ওই মনের আনন্দে ফেসবুকে সবকিছু করি। হ্যাঁ তাই,
একদম একদম। তো এইটা যখনই হয় তখন এইটাতে আমরা যখনই ওই নন ডিসক্লোজার কিংবা টার্মস অফ এগ্রিমেন্ট এইসব জিনিসগুলোকে, টার্মস অফ ইউসেজ এইসব জিনিসগুলোতে আমরা যখনই সাইন ইন করি তখনই আমরা কিন্তু খুব একটা ফেসবুকের এগেনস্টে আবেদন করার মতো মানে তার এগেনস্টে কোনো রকম ব্যবস্থা নেওয়ার মতো লিগাল কন্ডিশনে থাকি না।
আমাদের মানহানির মামলা করার কোনো সুযোগ তারা রাখে না।
তাহলে আমার মনে হয় প্রশ্ন জবাব পেয়েছেন।
জি পেয়েছি।
আচ্ছা অ্যাডভোকেট, না আমি প্রফেসর শান্তনু মজুমদারের কাছে আসতে চাচ্ছি ওই নাশকতার প্রশ্নে, যে এই ফেসবুকের বিরুদ্ধে হঠাৎ করে এরকম একটি ঘটনা ঘটলো, আপনি কি কোনো নাশকতার গন্ধ পাচ্ছেন? কারণ হোয়াটসঅ্যাপের তরফ থেকে ডিলিট মুভমেন্টের একটি বিষয় ইতিমধ্যে
উত্থাপিত হয়েছে। উত্থাপিত
হয়েছে।
নাশকতার বিষয়টা নিয়ে আমার কোনো স্পষ্ট ধারণা নেই, কিন্তু এই যে ডিলিট ফেসবুক মুভমেন্ট যেটা, এটা আমি বলবো যে এটা একটা বাজে লাইন ধরা হচ্ছে, একেবারে বাজে শব্দটাই ব্যবহার করলাম, যে এখানে মনে হচ্ছে যে ফেসবুককে বাগে পাওয়া গিয়েছে তাহলে এবার এটাকে শুয়ে ফেলে। আমার কাছে ব্যাপারটা একদম এরকমের নয়। আমার কাছে বলছি যে দেখুন, এটা শুধু ফেসবুক বলে কথা না, আমাদের যে তথ্য আমার অজান্তে ব্যবহার হচ্ছে, আপনি আজকে পৃথিবীর যে কোনো শহরে যাওয়ার জন্য ওয়াশিংটন থেকে একটু গুগলে সার্চ করুন টিকিটের জন্য, প্লেনের জন্য, আপনি দেখবেন যে পরের 3 মাস আপনার কাছে কিন্তু এই ধরনের মেইল বা অফার আসতে থাকে। আমার কাছে বরং বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে জায়গাটা সেটা মানে সঠিকভাবে ব্যবহার না করতে পারলে বিপদটা কোন জায়গায় পৌঁছতে পারে সেটা আমার কাছে মনে হয় যে ফেসবুকের ঘটনা আরেকটা জানান দিল। আর ওই যে আইনের ব্যাপারটা দেখুন, আইন তো এই যে স্মল প্রিন্টের যে কার সাথে সেটা দীর্ঘদিন থেকে কিন্তু অনেক আলাপ আলোচনা হচ্ছে এবং সেটা তেমন কোনো ভালো সুরাহা হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু যে থার্ড পার্টির যে ব্যাপারটা দেখুন, এখানে একটা জিনিস আমরা ভুলে যাই না যাই যাতে, যে এই যে প্রযুক্তিগুলো,
প্রফেসর শান্তনু মজুমদার হ্যালো, আপনাকে একটু থামাচ্ছি, থার্ড পার্টি বিষয় নিয়ে যে আপনি আলোচনা, শঙ্কর হালদার তিনি লিখেছেন ফেসবুকে, থার্ড পার্টি বিষয়টা ঠিক বুঝে উঠতে পারলাম না, এটা একটু বিশ্লেষণ ব্যাখ্যা করবেন থার্ড পার্টির বিষয়টা?
প্রফেসর রাজশ্রী যেটা বললেন যে মানে অন্য কোন একজন যখন আমরা যখন যুক্ত হচ্ছি, তিনি বলছেন যে এখানে যেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে ওই যেখানে বলছেন যে একটা অসম চুক্তি হচ্ছে এবং সেই চুক্তির মধ্য দিয়ে পুরো ব্যাপারটাই চলে যাচ্ছে, একপাক্ষিক হচ্ছে। এবং আজকে ফেসবুক যদি বলছে যে আইনিভাবে যদি সে সেফগার্ড থাকেও, কিন্তু আমার মনে হয় না যে ফেসবুক কর্তৃপক্ষকে এতটা ইনোসেন্ট আমাদের ধরে নেওয়ার কোনো মানে আছে, যে এই ঘটনা যে ঘটতে পারে সেটা তারা আঁচ করতে পারে না, এটা এই ধরনের সরলীকরণে আমি অন্তত পক্ষে না। বরং যদি এইভাবে ভাবি আমি একটা উত্তর পাই, সেটা হচ্ছে যে দেখুন, আমরা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে এখানে কথা বলছি, সেখানে এগুলো তো আসলে তো এন্ড অফ দ্য ডে বিজনেস,
সেটাই আমাদের
রেট অফ দ্য ডে কিন্তু বিজনেস। তো ওই জায়গাটা থেকে দেখার আমি পক্ষপাতি, এখানে বাণিজ্যিক এককভাবে ফেসবুকে যে এই ঘটনাটা ঘটেছে বা ফেসবুকের সাথেই ঘটনাটা ঘটেছে তা কিন্তু নয়। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে আসলে কিন্তু আমরা অনেক অসহায়।
অনেকেই আসছেন ফেসবুকে, আব্দুল কাদের, মোহাম্মদ সানি, মোহাম্মদ আব্দুল সাত্তার বিশ্বাস, রাশিল শিকদার, শঙ্কর হালদার, শেখ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, পীযূষ পায়রা ঝাড়গ্রাম থেকে, এবং অনন্ত কুমার নাথ তিনি লিখছেন প্লিজ কল মি, কিন্তু ভাই নম্বর তো দেননি, কোথায় কল করব। আর আপনারা শুনতে পাচ্ছেন, আবার আব্দুল সাত্তার বিশ্বাস লিখছেন যে ফেসবুক উইল নেভার বি ক্লোজ, কারণ এটা তো বৈশ্বিক ব্যাপার এবং একটা পত্রিকার মতন একটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, আমরা খবরাখবর পাচ্ছি, পরস্পরের সাথে যোগাযোগ করতে পাচ্ছি। অনন্ত কুমার নাথ, কিভাবে ফেসবুক কিভাবে আয় করে, আপনি তো প্রশ্ন পাঠিয়েছেন, ফোন নাম্বার পাঠাননি ফেসবুক কিভাবে আয় করে?
আয়ের খবর তো একটু আগে বললেনই রাজশ্রী।
হ্যাঁ, আমি একটু থার্ড পার্টি নিয়ে বলবো রোকেয়াপা,
মুশফিকুর রহমান বলুন,
সময় হবে
আমাদের, পাঁচ মিনিট সময় আছে। পাঁচ মিনিট
আছে। থার্ড পার্টি কে আসলে, এরা কি, ওরা কেন, এই যে একটা ব্যাপার আসতেই পারে। আসলে থার্ড পার্টি হলো আসলে কি, এটা একটা বিশাল একটা পুল, যেটাতে 200 কোটি মানুষের একটা জায়গা, যেখান থেকে বিভিন্ন রকম তথ্য নিয়ে আসা যায়। এখন বিভিন্ন অর্গানাইজেশন থাকে, তাদের ডেটা দরকার, আমরা যেটাকে বিজনেসের ভাষায় বলে লিজ, তাই না? আমার হাতে যখন লিজ থাকবে, আমি আমার বিভিন্ন জিনিস মার্কেটিং করতে পারবো, আমি আমার ইমেল পাঠাতে পারবো, আমি একটা টার্গেট অডিয়েন্স সেট করতে পারবো, যাদের কাছে আমি আমার পণ্যটা পৌঁছাতে যাওয়ার সেবাটা পৌঁছাতে চাই। তো এটা ওরা একটা, এই থার্ড পার্টি কোম্পানিগুলোর সাথে ফেসবুক আসলে একটা অ্যাগ্রিমেন্ট করে, এটার উদ্দেশ্য ফেসবুক কিন্তু জানে যে ওরা এখান থেকে তথ্য নেবে, এটা জানার কথা।
হ্যাঁ, শিবেন্দু পালও শুনছেন,
থার্ড পার্টি কোম্পানিগুলোর আর কোনো কাজ নাই, এরা ইনফরমেশন রিট্রিভ করা ছাড়া এদের আর কোনো কাজ নাই। জাস্ট এদের তো, এরা বিভিন্ন প্যাটার্ন সেট করে, যেমন কুইজ, আমরা বিভিন্ন রকম, এটাও কিন্তু একটা কুইজ ছিল, যে থিসিস ইউ ডিজিটাল লাইফ, যে কুইজের মাধ্যমে সব ডেটা নিয়ে গিয়েছিল, যেটা ক্যামব্রিজ অ্যানালিটিকা কোম্পানি। তারপরে আরকম সিমিলার আরো অনেকগুলো কোম্পানি আছে, হাউ ইউ লুক ইন ইউর এইটিজ, হুইচ সেলিব্রিটি ইউ লুক লাইক, এরকম আমরা অনেক দেখি শুনি, অনেকে দেখি না যে সেলিব্রিটির মতো সে দেখতে একেবারে। এই জিনিসগুলো, এগুলো সবগুলোই থার্ড পার্টি অ্যাপস, এগুলো আসলে মানে ইউজার যারা ইউজ করে তারা বেসিক্যালি জানে না তারা কি করছে আসলে, তারা যে তথ্য দিয়ে দিচ্ছে আরেকটা গ্রুপকে, সেই তথ্য যে ব্যবহার হবে, সেই তথ্য দিয়ে যে ওরা ওদের মার্কেটিং টুলে ইউজ করবে, সেটা কেউই আসলে জানে না। ফেসবুক কিন্তু জানে, জানার কথা, তাছাড়া আমি এর পেছনে আর কোনো কারণ দেখি না একটা থার্ড পার্টির সাথে ফেসবুকের
তাও সময় নেই। আমি মুশফিক আর রহমান মিলন আপনার কাছে আবারও আসি 30 সেকেন্ডে, যদি বলেন ফেসবুক থেকে ব্যক্তিগত তথ্য নিরাপদে রাখার উপায় কি?
থার্ড পার্টি অ্যাপস গুলো একদম না বুঝে, না খোলা, না এই ধরনের, বিশেষ করে কুইজ টাইপের জিনিসগুলো থেকে পার্টিসিপেট না করা, একটু যে উপরে একটা স্ক্রল, একটু উপরে কর্নারে, রাইট কর্নারে একটা অ্যারো আছে, ওখানে ক্লিক করলে দেখা যায় কি কি অ্যাপসে সাইন করা আছে, চেষ্টা করা উচিত সেগুলো লগ আউট করে রাখা। আসলে কোনো কিছুই একদম না বুঝে হুজুগে জাস্ট আমি ক্লিক করে ফেললাম, আমি জানি না এটা কি, ইনস অ্যান্ড আউট, সেটা না করা, সেটা না করলেই সিকিউর থাকবে আর কিছু।
এখন প্রশ্ন করবেন না ভাই, প্রশ্ন করলে জবাব দিতে পারবো না, আপনার প্রশ্ন আমরা আগেই নিয়ে নিয়েছি অনন্ত কুমার, সুতরাং প্রশ্ন এখন করলে জবাব পাবেন না।
আমি আপনাদের এখানে যেভাবে ওই নিরাপত্তাটার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমাদের বাংলাদেশে কিন্তু ওই রকমটা না, আমরা যারা শিক্ষিত আছি তারাই যে ব্যবহার করতেছি, আমরাই কিন্তু এদের নিরাপত্তা নিয়ে ভাবতেছি না, সাধারণ মানুষ এগুলো নিয়ে তেমন মাথা ব্যথা
নেই।
প্রফেসর শান্তনু মজুমদার একটু আগে সেই কথাই বলেছেন।
আমরা শেষ এক মিনিট বক্তব্য শুনি প্রফেসর শান্তনু মজুমদারের কাছে আবারও। রাজশ্রী রায়চৌধুরী, আপনাকে ধন্যবাদ, আমরা আর ফিরে আসতে পারছি না।
মানে এর বিষয়ে বক্তব্য আমি বলছি, যাতে মানে ফেসবুকের মাধ্যমে যে ঘটনাটা ঘটেছে সেটা তো পছন্দনীয় কোনো ভাবে না, কিন্তু বলছি যে আমার একটাই কথা, যে একটা কর্তৃপক্ষের এই কাণ্ড কারখানা হওয়ার পরে যাতে তার প্রতিদ্বন্দ্বীরা যে সুযোগ নেওয়ার মতো ব্যাপার, পাবলিক সেন্টিমেন্টটাকে উস্কে দেয়, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের কোনো, আমরা যেটা সাধারণ ব্যবহার করি, সাধারণ মানুষ, কোনো কাজে আসবে না। এখন সেই জায়গাতে মিলন সাহেব যেটা বললেন, যেমন এগুলো কিছু ছোটখাটো কাজের ব্যাপার আর কি, যে কিভাবে একটু সতর্ক থাকা যায়, বা কিভাবে একটু নিজেকে নিরাপদে রাখা যায়, বা সস্তায় দেখলাম বা ফ্রি দেখলাম, একটু সামান্য লোভ দেখলাম, সেই জায়গাগুলোতে একদম ঝাঁপিয়ে পড়লাম, এগুলো থেকে
সাধারণ জ্ঞান ব্যবহার করতে হবে,
কিছুটা বাঁচাবে, কিছুটা বাঁচাবে। কিন্তু তারপরেও আমি ঠিক প্রযুক্তির এক্সপার্ট না, কিন্তু আমি বলবো যে এটা একটা আন্তর্জাতিক বা রাষ্ট্রীয় পর্যায়ের যদি উদ্যোগ না হয়, মানে এইটা আন্তরাষ্ট্রীয় উদ্যোগ বলেন বা আমি ঠিক জানি না কোন ফোরাম থেকে উঠবে, এগুলাকে কিছুটা স্ট্রিমলাইনিং করাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। এটা কিন্তু মত প্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার ব্যাপার না, কিংবা ফেসবুকের মতো চমৎকার একটা মাধ্যমকে আমি বলবো যে নষ্ট করে ফেলার ব্যাপার না। এটা আমি বলছি যে আমাদের মানব জাতির স্বার্থেই কিন্তু দরকার, কারণ আমরা তো এই ব্যাপারগুলোর কাছে বন্দী হয়ে যাচ্ছি দিনকে দিন।
কোনখানে শেষ করতে হবে, এগুলোর তো কোনো শেষ নাই এই ধরনের যা নোংরামি কিছু ঘটে। তো আমরা আশা করবো ফেসবুক বেঁচে থাকবে, আর সেলিম ফেসবুক ছাড়া চলবে কি করে?
বেঁচে থাকবে, ফেসবুকের সহযোগী যারা আছে, থার্ড পার্টি যারা আছে, সবাই বেঁচে থাকবে, এবং আমরা ফেসবুক এবং যোগাযোগ মাধ্যমগুলোর সঙ্গে
সচল করে এগিয়ে নিয়ে যাব।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।
আজকের আলোচনা এই পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রক আজ এই খবরের সত্যতা নিশ্চিত করেছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর ট্রাবে বাজ্যত পণবন্দি করার জন্য একটি সুপার মার্কেটে একজন বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হওয়ার পর পুলিশ ওই বন্দুকধারীকে হত্যা করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, সাক্ষ্য প্রমাণে মনে হয় বন্দুকধারীটির কর্মকাণ্ড সন্ত্রাসবাদ বলে অভিহিত হতে পারে। জাতীয় পুলিশ ইউনিয়নের একজন কর্মকর্তা বলেছেন যে ওই সুপার মার্কেটে অভিযান চালানোর সময় পুলিশ ওই আক্রমণকারীকে হত্যা করেছে। প্যারিসের অভিশংসন দপ্তর বলেছে যে সন্ত্রাস বিরোধী কর্তৃপক্ষ এই তদন্তের ভার গ্রহণ করেছে। 2015 সাল থেকে ইসলামিক স্টেট উগ্রবাদীরা উপর্যুপরি আকা থানায় ফ্রান্সে উচ্চ সতর্কীকরণ বহাল রয়েছে। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউস ঘোষণা করেছে সেই সব দেশের নাম যারা ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং আরোপিত শুল্ক থেকে অস্থায়ীভাবে মুক্ত থাকবে। এ মাসের গোড়ার দিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত ইস্পাতের ওপর 25% এবং আমদানিকৃত অ্যালুমিনিয়ামের ওপর 10% শুল্ক আরোপ করে। যেসব দেশ এই শুল্ক থেকে মুক্ত থাকবে তারা হচ্ছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ক্যানাডা, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। হোয়াইট হাউস বলছে যে তারা এই শুল্ক ছাড় পাওয়া দেশগুলোর সঙ্গে কথাবার্তা বলে যাচ্ছে এবং সেখান থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর নিবিড় নজর রাখছে। চীনা পণ্যের উপর $6,000 কোটি পর্যন্ত শুল্ক আরোপের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনার দ্রুত প্রতিক্রিয়া চীন জানায় যে এই প্রস্তাবিত ব্যবস্থা দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে বিপন্ন করার ঝুঁকি সৃষ্টি করবে। আমদানিকৃত প্রায় 1300 চীনা পণ্যের উপর বড় রকমের শুল্ক আরোপের সুবিধার্থে প্রেসিডেন্ট ট্রাম্প একটি স্মারকলিপি সই করার মাত্র কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রক ওয়াশিংটনকে সাবধানের সঙ্গে তার পরবর্তী পদক্ষেপগুলো নিতে বলেছে এবং বিপদের সীমানা থেকে সরে আসবার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি $130,000 কোটি ব্যয় প্রস্তাবে ভিটো দেবেন, কারণ এতে কাগজপত্রবিহীন তরুণ অভিবাসী যারা শৈশবে এদেশে এসেছিল তাদের সুরক্ষার কোনো প্রস্তাব, সীমান্তে দেওয়াল নির্মাণের পূর্ণ অর্থায়নের কথাও সেখানে নেই। আজ সকালে এক টুইট বার্তায় ট্রাম্প বলেন যে তিনি এই বিশাল ব্যয় প্রস্তাবের বিরুদ্ধে ভিটো দেওয়ার কথা বিবেচনা করছেন। এর কারণ হচ্ছে ডাকা প্রাপ্ত 8 লক্ষ তরুণকে ডেমোক্র্যাট কার্যত পরিত্যাগ করেছে, এমনকি ওই প্রস্তাবে তাদের কথাই বলা হয়নি। জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় প্রাচীর নির্মাণের সম্পূর্ণ অর্থায়নের কথাও ওই প্রস্তাবে নেই। স্পেনের সুপ্রিম কোর্টের একজন বিচারক আজ ক্যাটালোনিয়ার 13 জন বিচ্ছিন্নতাবাদী নেতার বিরুদ্ধে গত বছর স্পেন থেকে স্বাধীনতা ঘোষণার চেষ্টা করার জন্য বিদ্রোহ করা এবং অন্যান্য অপরাধের জন্য অভিযুক্ত করেছেন।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আর যেই ফেসবুক নিয়ে এত বিতর্ক প্রশ্ন, সেই ফেসবুকের সুবাদেই কিন্তু আমরা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আরও অনেক কাছে পৌঁছতে পেরেছি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত এবং প্রকৌশলী ছিলেন থমাস ব্লন্ডেন। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.